নমস্কার, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আশা রাখি জীবনবাণীর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের সমাধান খুঁজে পেয়েছেন, আর এই জন্যই জীবনবাণী তার আলোচনার ডালি নিয়ে আপনার কাছে উপস্থিত। শ্রবণ করুন জীবনবাণী, হৃদয়কে খুলে দিন ঈশ্বরের বাক্য শ্রবণের জন্য, জীবনে লাভ করুন পরম করুণাময়ের আশীর্বাদ। তাহলে শুনুন জীবনবাণীর আজকের আলোচনা। প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরস কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের জীবনবাণী অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদেরকে ঈশ্বরের বাক্য থেকে পাঠ এবং আলোচনা করছি বাইবেলের পুরাতন নিয়মে হোসেয় ভাববাদী পুস্তকের 5 অধ্যায় থেকে। আমি আপনাদের কাছে গত অনুষ্ঠানে এই অধ্যায়ের যে ভূমিকা তা নিয়ে আলোচনা করেছিলাম। আসুন আজকের আমরা ওই হোসেয় ভাববাদী পুস্তকের 5 অধ্যায় প্রথম কয়েকটি পদ পাঠ করে শুরু করি। লেখা আছে এখানে, হে যাজকগণ এই কথা শোনো, হে ইসরায়েল কুল অবধান করো, হে রাজকুল কর্ণপাত করো, কারণ তোমাদেরই বিচার হইতেছে। কেননা তোমরা মিশপাতে ফাঁদস্বরূপ ও তাবরে বিস্তৃত জালস্বরূপ হইয়াছ। অত্যাচারীরা হত্যাকার্যে গভীরে নামিয়াছে, কিন্তু আমি তাহাদের সকলকে শাস্তি দিব। আমি ইফ্রাইমকে জানি, ইসরায়েলকেও আমার অগোচর নয়। বস্তুত হে ইফ্রাইম, তুমি এখন ব্যভিচার করিয়াছ, ইসরায়েল অশুচি হইয়াছে।
ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি, আজকের আপনাদের জন্য প্রার্থনা করার সুযোগ পেয়েছি। বীরভূম থেকে ডলি মুন্সি, মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ মুস্তাফিজ, চব্বিশ পরগনা থেকে মিনতি বারুই, বাসন্তী রপ্তান, বাঁকুড়া থেকে বিন্দু বাসিনী হেমব্রম, মুর্শিদাবাদ থেকে মাফিজুর রহমান, চব্বিশ পরগনা থেকে বিপ্লব চন্দ্র মণ্ডল, রতিন হাজরা, রাধারানী গিরি, সাথী দাস, মুর্শিদাবাদ থেকে রবিউল ইসলাম, হুগলি থেকে কুমার কৃষ্ণ মণ্ডল, ইয়ারুল শেখ, সুদর্শন ঈশ্বরারী, মলিনা পাল, মগদুলিনী মান্ডি মেদিনীপুর থেকে লিখেছেন, আর অপূর্ব কুমার বাগালি, ববিতা সরকার, এদের জন্য প্রার্থনা করি, কারণ পত্রের মাধ্যমে যোগাযোগ করেছেন, টেলিফোনের মধ্যে দিয়ে যোগাযোগ করেছেন শ্রীদাম সিং মেদিনীপুর থেকে, নয়ন মাল, মনোরঞ্জন প্রধান, প্রতিমা বর্মন, দশরথ কুমার দাস, কাজী মতিয়া রহমান, এদের জন্য ঈশ্বরের ধন্যবাদ করি এবং প্রভুর চরণতলাদেরকে সমর্পণ করি। প্রভু তোমার ধন্যবাদ করি এই সকল ভাই বোনের জন্য যারা পত্রের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা তাদের মনের দুঃখ কষ্ট অভাব সংকট আনন্দের সবের বিষয় ভাগ করে নিয়েছেন। প্রভু আমরা তাদের জন্য বিশেষ করে বিনতি করি, তুমি দয়া করো তাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, কার্যক্ষেত্রে তোমার বিশেষ আশীর্বাদ দান করো। তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তুমি কোনো পাথর নও যে তুমি শুনতে পাও না, তুমি কোনো ছবি নও যে তুমি চলতে পারো না, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের জন্য এসেছিলে, মরেছিলে, মৃত্যুর তিন দিন পরে পুনরুত্থিত হয়েছ। তুমি দয়া করো, করুণা করো, তোমার অসীম দয়ার হস্ত দ্বারা তুমি তাদেরকে স্পর্শ করো, তোমার মহিমা দেখতে তুমি সাহায্য করো, তোমার আনন্দ, শান্তি, নিরাপত্তা, সুস্থতা দিয়ে তুমি তাদেরকে রক্ষা করো, তোমার পথে চালনা করো, তোমার সত্য জানতে সাহায্য করো। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ঈশ্বরের বাক্য বাইবেলের পুরাতন নিয়মে হোসেয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। আমরা হোসেয় ভাববাদী পুস্তকের প্রথম কয়েকটি পদ পাঁচের অধ্যায় থেকে পাঠ করেছি, আর প্রথম পদে দেখি যে মিসপা ছিল রাজ্যের দক্ষিণ পশ্চিম ভাগে, আর তাবোর ছিল রাজ্যটির উত্তর পূর্ব ভাগের তাবোর পর্বত। অপর কথায় বলতে গেলে বলতে হয় ওই দেশের সর্বত্র যেখানে সবুজের চিহ্ন সেখানেই, অর্থাৎ গাছপালা ঘেরা স্থানগুলিতে তারা বিভিন্ন প্রতিমার আরাধনা নিয়ে ব্যস্ত ছিল, আর জাতির নেতাস্বরূপ ছিল রাজা ও যাজকগণ। এর আগে আমি আপনাদের কাছে চতুর্থ অধ্যায় পড়েছি নয় পদে, যেমন প্রজা তেমনি যাজক। যাজকদের নিশ্চয়ই প্রজাদের সামনে এক উচ্চ আদর্শ রক্ষা করে চলা উচিত, কিন্তু সাধারণ লোকের জীবনের স্বভাব, চরিত্র ইত্যাদি হতে যাজকদের জীবন কোনো প্রকারেই উচ্চ ছিল না, উচ্চ মানের ছিল না তাদের স্বভাব ও চরিত্র। আর সেই দেশের রাজাদেরও জীবনও প্রজাদের সামনে পারেনি কোনো আদর্শ বা উচ্চ মান রক্ষা করে চলতে। আমরা যাজকের দিনে এমন এক আত্মিক ও রাজনৈতিক নেতৃত্বাধীনে বাস করছি যে তা কোনো প্রকারেই প্রতিদ্বন্দ্বিতার বা অনুকরণের যোগ্য নয়। ধর্মতত্ত্বের মধ্যে উদার নীতি অবলম্বনে মতবাদগুলো শ্রেষ্ঠ, রাজনীতির মধ্যে উদার পথাবলম্বী মতবাদ শ্রেষ্ঠ। আত্মিক অবনতি এবং এই জাতির অধঃপতন সুপ্রামাণিকভাবেই ধ্বংস নিয়ে আসে। ইসরায়েল জাতির প্রতি তাই ঘটেছিল। আজকের দিনে আমাদের প্রতি ওই অপরাধের শাস্তিস্বরূপ ইসরায়েল জাতি হল প্রকৃষ্ট উদাহরণ। আমাদের সামনে এই সমস্ত উজ্জ্বল প্রমাণ থাকা সত্ত্বেও আমরা যেন শিথিল বা অবিশ্বস্ত না হই, বরং ঈশ্বর যে সময়গুলো আমাদের জীবনে দিয়ে চলেছেন আমরা যেন তার সদ্ব্যবহার করি এবং ঈশ্বরের পথ অনুসরণ করি। দুই পদ দেখি, দুই পদে লেখা আছে, অত্যাচারীরা হত্যাকার্যের গভীরে নামিয়েছে, কিন্তু আমি তাহাদের সকলকে শাস্তি দিব। ইসরায়েলের পাশবতা লক্ষ্য করে ঈশ্বর ইসরায়েলকে নিন্দাবাদ করেছেন। সেখানে ছিল হত্যা, হিংসা ও যুদ্ধ। ঈশ্বরের বক্তব্য হল, আমি তাদের সকলকে শাস্তি দিব। আমরা ঈশ্বরের বাক্যের আয়নায়, বাক্যের আলোকে নিজেদেরকে অনুসন্ধান করে দেখি এবং ইসরায়েল জাতির অপরাধ যেন আমাদের মধ্যে না পাওয়া যায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। ঈশ্বরের হাতে সমর্পিত হলে সেই শক্তি আমরা পাব। পাঁচের অধ্যায় তিন এবং চার পদে লেখা আছে, আমি ইফ্রাইমকে জানি, ইসরায়েলকে আমার অগোচর নয়, বস্তুত হে ইফ্রাইম তুমি এখন ব্যভিচার করিয়াছ, হে ইসরায়েল, অশুচি হইয়াছ। তাহাদের কার্য সকল তাহাদিওকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না, কেননা তাহাদের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে এবং তাহারা সদাপ্রভুকে জানে না। ইফ্রাইম বংশ ইসরায়েলের বংশের দশটি গোত্রের মধ্যে একটি গোত্রের নাম হলেও ঈশ্বর বিশেষভাবে ইসরায়েল জাতির দশটি গোত্রের নাম একত্রে ইফ্রাইম বলে অভিহিত করেছেন। এর আরও একটা কারণ থাকতে পারে, ইফ্রাইম ছিল ইসরায়েলের মধ্যে প্রতিমা পুজোর কেন্দ্রস্থল। প্রথম স্বর্ণময় সেই গোবৎসের প্রতিষ্ঠা হয়েছিল জারবিয়ামের দ্বারা বৈথেলে। পরে দ্বিতীয় স্বর্ণময় গোবৎসটা প্রতিষ্ঠিত হয়েছিল সমরিয়ায়। এই উভয় স্থানই ছিল ইফ্রাইম গোত্রের মধ্যে। বৈথেলে সম্ভবত ছিল বিন্যামিনের গোত্রে, কিন্তু বিদ্রোহের সময় ওই স্থানটি ইফ্রাইমের সঙ্গে রত ছিল। উত্তর সাম্রাজ্যের অবশিষ্টাংশের সঙ্গেও তো বটে। ইফ্রাইম প্রতিমা পুজোর প্রধান স্থল ছিল এবং এই প্রতিমা পুজোই ইসরায়েল জাতির মহাপাপ ছিল। তিনি বলেছেন, আমি ইফ্রাইমকে জানি, ইসরায়েলও আমার অগোচর নয়। বস্তুত হে ইফ্রাইম, তুমি এখন ব্যভিচার করিয়াছ, ইসরায়েল অশুচি হইয়াছে। ইফ্রাইম ও ইসরায়েলের মধ্যেই একটি গোত্র। তারা গোবৎস ও বালদেবের আরাধনা করেছে বটে, কিন্তু ঈশ্বর ওই দশটি গোত্রকে একত্রে বলেছেন ওই নাম ধরে, কেননা এর দ্বারা সমগ্র ইসরায়েল বা ওই দশটি গোত্রই অশুদ্ধ, অশুচি, অপবিত্র হয়ে গিয়েছে। দশটি গোত্র যদিও উত্তর সাম্রাজ্যে, তথাপি এই অপরাধের প্রভাব দক্ষিণ সাম্রাজ্যের দুটি গোত্রসহ জিউদা জাতিতেও পড়েছে। ইফ্রাইম ইসরায়েলের পাপ এমন এক জাতির উপরে প্রভাব বিস্তার করেছে যে জাতি ঈশ্বরের নাম জানত, ঈশ্বরের বাক্য যার কাছে ছিল, কিন্তু তৎসত্ত্বেও সেই সত্য ও জীবিত ঈশ্বর হতে বিমুখ হয়ে তারা কখনোই তাঁর আরাধনা করল না এবং তাকে জানলও না। এর ফলস্বরূপ অনৈতিকতাও, অবনতি ওই জাতির মধ্যে কিছু কিছু অংশকে অধিকার করে বসল, এমনকি জাতির বস্তুতন্ত্রেও প্রভাব বিস্তার করেছিল। ঈশ্বর বলেন, এমনকি ওই দেশ, দেশের প্রকৃতি ও পশু পাখি পর্যন্ত প্রভাবান্বিত হয়ে পড়েছিল। আর আমি তো মনে করি যে ঈশ্বরের অভিশাপ আজও ওই দেশের উপরে কার্যকারী হয়ে চলেছে। ওই সামান্য কৃত্রিম জলসেচন ব্যবস্থা মরুপ্রান্তরূপী দেশটিকে গোলাপের বা শস্য শ্যামল দেশ তৈরি করতে পারেনি। পাঁচ পদে লেখা আছে, আর ইসরায়েলের দর্প তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে, এই জন্য ইসরায়েল ও ইফ্রাইম আপনাদের অপরাধে উচট খাইবে এবং তাহাদের সহিত জিহুদাও উচট খাইবে। ঈশ্বর সতর্ক করেছেন এই বলে যে এই দশটি গোত্রই বিজিত হবে অন্যের দ্বারা এবং জিহুদাও তাদের সঙ্গে উচট খাবে। কিন্তু তিনি এ কথা বলেননি যে ওই একই সময়। যাই হোক, জিহুদাও পরিশেষে পতিত হল বটে, তবে ঈশ্বর নিরূপিত সময় একই সময় নয়। ঈশ্বর সাম্রাজ্য অসুরীয় সাম্রাজ্যের দ্বারা বন্দিত্বে নীত হয়েছিল এবং প্রায় এক শতাব্দী পর দক্ষিণ সাম্রাজ্য বাবিলে নির্বাসিত হয়েছিল। এই সকল বন্দিত্ব ও নির্বাসন হতে স্বদেশে প্রকৃতরূপে প্রত্যাবর্তন তাদের হয়ে উঠল না, যে প্রত্যাবর্তনের কথা ঈশ্বর এখানে বলেছেন। ভবিষ্যৎ বক্তা হোসের পুস্তক সুস্পষ্টভাবে প্রকাশ করেছে যে তাদের স্বদেশে প্রত্যাবর্তনের প্রকৃত ঘটনাটা পৃথিবীর সমস্ত মানুষ জানবে, আর দেশে শান্তি স্থাপিত হবে। ছয় পদে লেখা আছে, তাহারা আপন আপন গোমেশ পাল লইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাহার উদ্দেশ্য পাইবে না, তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন। লোকে ঈশ্বরকে পরিত্যাগ করবে, কিন্তু ঈশ্বর তাদের উপরে তাঁর বাক্য সকল সফল করবেন। তারা সমস্যাগ্রস্ত হবে, অনেক উপায় তারা সমাধানের জন্য অবলম্বন করলেও উদ্ধার প্রাপ্ত হবে না। তখন তারা ঈশ্বরের প্রতি ফিরবে। তাদের উদ্ধারের শেষ পথকে তারা অনুসরণ করতে চাইলেও তার উদ্দেশ্য তারা পাবে না, কেননা তিনি আপনা হতেই তাদেরকে পরিত্যাগ করে থাকবেন। বহু মানুষের কাছেই আজ ঈশ্বরের শরণ লওয়াই হল একমাত্র সর্বশেষ অবলম্বন। একটা ছোট্ট গল্প বলি। একখানা জাহাজ একসময় আটলান্টিক মহাসাগর অতিক্রম করে যাওয়ার সময় এক বরফের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। সমস্ত জাহাজে এই আঘাতপ্রাপ্ত জাহাজটি প্রার্থনা চেয়ে পাঠালো, আমাদের জন্য প্রার্থনা করুন, শুধু প্রার্থনা চাই। একসময় দেখা গেল একজন স্ত্রীলোক জাহাজের পাটাতনে দৌড়ে দৌড়ে এসে জাহাজের ক্যাপ্টেনকে বলছিল, প্রার্থনাই শেষ অবলম্বন, মৃত্যুর পূর্বে প্রার্থনাতে সমর্পিত থাকাটাই একমাত্র কর্তব্য। অনেকেই এমনটা ভেবে থাকে, কেন শুধু মৃত্যুতে, কেন ইহজীবনে ঈশ্বর কি আশ্চর্যভাবে উত্তর দেন না? তার আশ্চর্য ক্রিয়া সাধনকারী হস্তের গুণে কি ইহজীবনে আশ্চর্য কার্য সাধিত হয় না? হয়, আজও হয়। আপনি আপনার নিজের জীবনে তো আস্বাদন করে দেখুন, তিনি কত মঙ্গলময়, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। 5:7 লেখা আছে, তারা সদাপ্রভুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিয়াছে, কারণ বিজাতীয় সন্তান উৎপন্ন করিয়াছে, এখন অমাবস্যা তাহাদিওকে ও তাহাদের অধিকার গ্রাস করিবে। তারা বিজাতীয় সন্তান উৎপন্ন করিয়াছে, ঈশ্বরের সামনে তারা বিজাতীয়। লোকে তাদের সন্তানদেরকে ঈশ্বরের উপদেশ ঐশ্বরীয় খাদ্যসহ পালন করে না। তাহলে প্রকৃতরূপে ঈশ্বরীয় বিধিকলাপ ও নির্দেশ শৃঙ্খলা। বাইবেলের দ্বিতীয় বিবরণ পুস্তকটিতে ঈশ্বর তাঁর লোকদেরকে বললেন যে যেন তারা ঈশ্বরের বাক্য তাদের সন্তানদেরকে নিয়মিত শিক্ষা দিয়ে চলেন, যেন দরজার কপালে রক্ষিত করেন, যার ফলে তারা অর্থাৎ সন্তানেরা ওঠা বসা তাদের শয়নের পূর্বে তাদের কাজকর্মের মধ্যেও সেই সকল স্মরণে রাখে ও সেই মতো চলে, তারা তাদের গৃহে এই সকল আজ্ঞা পালনের শিক্ষা গ্রহণ করে। কিন্তু ঈশ্বর এখানে বলছেন যে তারা বিজাতীয় সন্তান উৎপন্ন করেছে, অর্থাৎ এই সময় সন্তানদের মধ্যে কোনো আজ্ঞা পালনের চিহ্ন থাকে না। 8 দেখি, বৈতাবন অর্থাৎ বেথেল বা বৈথেল, এই অংশ বিন্যামিন বংশের এবং তা উত্তর সাম্রাজ্যের সঙ্গে বিদ্রোহে লিপ্ত হয়েছিল, ঈশ্বর সমস্ত লোকের মধ্যে এই সতর্কবাণী ঘোষণা করতে ইচ্ছুক। 9 দেখি, এখানে লেখা আছে, ভৎসনার দিনে ইফ্রাইম ধ্বংসস্থান হইবে, যাহা নিশ্চয় ঘটিবে তাহাই আমি ইসরায়েল বংশগণের মধ্যে জ্ঞাত করিয়াছি। অপর কথায় বলতে গেলে বলা যায়, ঈশ্বর তাঁর সন্তানদের মধ্যে সতর্কতা আনয়নে ব্যর্থ হতে আশঙ্কা করেন না, তিনি চেতনা দিলেন, তাদের তিরস্কার করলেন এবং তারা তখনও অবাধ্য হয়ে থাকল। 10 দেখি, 5 হোসেবাব্বাদী পুস্তকে, দক্ষিণ সাম্রাজ্য যতটা সম্ভব উত্তর দিকের সীমালঙ্ঘন করেছে, ওই সীমার বিষয়ে ওই দুই জাতির বা দুই সাম্রাজ্যের একমত না হওয়া তাদের বিভক্তিকরণের কারণটি প্রমাণ করে। যদিও ভবিষ্যৎ বক্তা হোসেও উত্তর সাম্রাজ্যের ভাওবাদী, তথাপি দক্ষিণ সাম্রাজ্য সম্পর্কে ঈশ্বর তার মাধ্যমে সংবাদ প্রেরণ করলেন। হোসে ভাববাদী পুস্তকের 5:11 লেখা আছে, ইফ্রাইম উপদ্রুত ও বিচারে মর্দিত হইতেছে, কারণ সে আপন ইচ্ছায় মিথ্যা বিধানের অনুবর্তী হইয়াছে। ইফ্রাইম যেমন ইসরায়েলের মধ্যবর্তী এক গোত্র, তেমনি আবার ঈশ্বর সমগ্র ইসরায়েল সম্পর্কে কথা বলার সময় ইফ্রাইম বলে অভিহিত করেছেন। ইফ্রাইম স্বেচ্ছাকৃতভাবে প্রতিমার অনুসরণ এবং তার উপাসনা করেছে, জনতার পশ্চাৎ তারা অনুগমন করেছে, এ হল বর্তমান মানুষেরও অবলম্বিত পথ যা ঈশ্বরের মতের বিরোধী। 12 লেখা আছে, এই জন্য আমি ইফ্রাইমের পক্ষে কীটস্বরূপ, জিহুদাকুলের পক্ষে ক্ষয়স্বরূপ হইয়াছি। আমরা দেখি যে মানুষ নিজের জীবনে দুর্ভোগকে আহ্বান করে নিয়ে আসে, ঈশ্বরতে বিপদ গমন করে মানুষ অপরাধ করে, আর সেই অপরাধের প্রতি ফলস্বরূপ জটিলতা ও ফাঁদ তার জন্য তৈরি হয়, সে তার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। ঈশ্বরের ন্যায় বিচার অনুসারে অপরাধী ব্যক্তি ঈশ্বরের বাণী, তাঁর শাসন, তাঁর দত্তচেতনার কথা পেয়েও অগ্রাহ্য করে, অবশেষে ঐশ্বরিক দণ্ডাজ্ঞা তার উপরে নেমে আসে, ফলে ঈশ্বর তার কাছে হয়ে পড়ে কীট ও ক্ষয়স্বরূপ। এরকম অবস্থায় অনুতাপ, ক্রন্দন ও মনোপরিবর্তন মানুষকে করতেই হয়, কিন্তু যদি তখনও মানুষ শক্তগ্রীব হয়ে থাকে বা নিজের জ্ঞানে নিজে সৎ হয়, তবে ধ্বংসই তার পরিণাম, কেননা সে মনোপরিবর্তন পর্যন্ত পৌঁছায় না। 13 লেখা আছে, যখন ইফ্রাইম আপন রোগ ও জিহুদা আপন ক্ষত দেখিতে পাইল, তখন ইফ্রাইম অসুরের কাছে গমন করিল ও বিবাদ রাজের নিকটে লোক পাঠাইল, কিন্তু সে তোমাদিওকে সুস্থ করিতে পারে না, তোমাদের ক্ষত আরোগ্য করিবে না। ইফ্রাইম রোগগ্রস্ত অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী, আবার জিহুদা ক্ষতবিশিষ্ট, ওই একই সময় ক্ষতবিশিষ্ট বলে দেখতে পেল নিজেকে, কেননা অসুরীয় তাদের বিরুদ্ধে এসেছিল। কিন্তু তখন তাদেরকে বন্দিত্বে আনেনি। ইফ্রাইম যেন এক হাতুড়ে ডাক্তারের কাছে গিয়েছিল। তারা ভেবেছিল যে অসুরীয় রাজা তাদেরকে সাহায্য করবে, কিন্তু ওই অসুরীয় রাজা তাদেরকে বন্দিত্বে নিয়ে গিয়েছিল। অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে তারা এক ভ্রান্ত সহায়তা আকাঙ্ক্ষা করেছিল। 14 পদে আমরা দেখতে পাই লেখা আছে, কারণ আমি ইফ্রাইমের পক্ষে সিংহের তুল্য ও জিহুদা কুলের পক্ষে যুবা কেশরীর সদৃশ হইব। আমি বিদীর্ণ করিয়া চলিয়া যাইব, আমি লইয়া যাইব, কেহ উদ্ধার করিবে না। 15 পদে লেখা আছে, আমি আপন স্থানে ফিরিয়া যাইব, যে পর্যন্ত তাহারা দোষ স্বীকার না করে ও আমার শ্রীমুখের অন্বেষণ না করে। সংকটের সময় তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে। এখানে আমরা আরেকটি বিষয় দেখি। ঈশ্বর বলছেন, ইফ্রাইমের পক্ষে আমি সিংহের তুল্য ও জিহুদা কুলের পক্ষে আমি যুবা কেশরীর সদৃশ হইব। আমি একবার এক মা সিংহ বা মা কেশরীকে তার বাচ্চাকে আদর করতে দেখেছিলাম। বাচ্চাটাকে দেখতে একটা হৃষ্টপুষ্ট বিড়ালের মতোই। ইচ্ছা হয়েছিল আমার একটা বাচ্চা নিয়ে ঘরে এনে পুষি, কিন্তু সে তো ভয়ঙ্কর ব্যাপার। অপর একটা পশু তার বাচ্চাদের দিকে এগিয়ে আসছিল। বাচ্চারা তা জানতেও পারেনি, কিন্তু কেশরীটি অর্থাৎ তাদের মা সেটা লক্ষ্য করেছিল এবং নিজেই সেই অন্য পশুটার দিকে তেড়ে গিয়েছিল। কেন? শত্রুর হাত থেকে আপন সন্তানদেরকে রক্ষা করার উদ্দেশ্যে, আর কিছুই নয়। এই প্রকৃতির মধ্যে আমি সেদিন ওই বাক্যের প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখেছিলাম। ঈশ্বর বলেছেন, ইফ্রাইমের পক্ষে বা উত্তর সাম্রাজ্যের পক্ষে তিনি সিংহের তুল্য হবেন, তার ইচ্ছা তাদেরকে ধ্বংস করার। আর দক্ষিণ সাম্রাজ্যের পক্ষে তিনি এক যুবা কেশরীর তুল্য হবেন, কিন্তু ওই সিংহের বাচ্চার পরিণাম কি? সে যুবা কেশরীতে ও তারপরে যুবা কেশরী একটা ওই মা সিংহের মতোই ভয়ঙ্কর পরাক্রান্ত হয়ে উঠবে। আজকের বাচ্চা যে জিহুদার মধ্যে রয়েছে, সেই একদিন জিহুদার পক্ষে মা সিংহের মতোই ভয়ঙ্কর হয়ে কার্য করবে। এ আর কিছুই নয়, দক্ষিণ সাম্রাজ্য বা জিহুদার উপরে কোনো এক সময় বিচারদণ্ড নিয়ে উপস্থিত হওয়ার জন্য ঈশ্বরীয় চেতনা বা সতর্কবাণী। যেমন উত্তর সাম্রাজ্য বা ইসরায়েলের উপরে ইফ্রাইমের উপরে দণ্ড নিয়ে আসছে, সেইভাবে আমরা দেখি যে আক্রমণাত্মক সিংহ তেমনি জিহুদার উপরে বা দক্ষিণ সাম্রাজ্যের উপরেও বিচার দণ্ড নিয়ে আসছে। আজকের বাচ্চা সিংহ পরবর্তী সময় এক ভয়ঙ্কর আক্রমণাত্মক সিংহরূপে ঠিক উত্তর সাম্রাজ্য বা ইসরায়েলের পক্ষে মা সিংহের মতোই। ঈশ্বর আরও বলছেন, আমি বিদীর্ণ করিয়া চলিয়ে যাইব, আমি লইয়ে যাইব, কেহ উদ্ধার করিবে না। অর্থাৎ ঈশ্বর ইফ্রাইমকে অথবা ইসরায়েলকে বন্দিত্বের মধ্যে প্রেরণ করতে ইচ্ছুক রয়েছেন। তিনি তাদের বন্দী হতেই দিচ্ছেন। হ্যাঁ, তারা ক্রন্দন করবে, খুবই ক্রন্দন করবে বটে, কিন্তু ঈশ্বর সেই শাস্তি হতে তাদেরকে মুক্ত করবেন না। তিনি তাদেরকে ওই বন্দিত্বে প্রেরণ করবেনই। ইফ্রাইমের পাপের দ্বারাই তারা ঈশ্বরের বিচারকে নামিয়ে আনবে। তাই উদ্ধার করণার্থে আর কেউ নেই, এ ঈশ্বরের ভারী হস্তের কর্ম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আজও শাসন করেন, বিচার আনেন, কেউ তা থেকে পালাতে পারে না। মানুষ পাপাসক্ত হয়েছে, আজকের যুবশক্তি কতই না দুর্বল হয়ে পড়ছে, তারা স্বেচ্ছায় তাদের শক্তিকে ক্ষয় করে ফেলছে। আমরা নিরুপায়ের মতোই বলি, দুনিয়ার কি অবস্থা? তারা পিতামাতার হাতের বাইরে, কেননা শৈশব হতে পিতামাতারা যথোপযুক্ত হতে পারেনি। তারা সন্তানদেরকে দুষ্কর্মের কৃতিত্ব অনুভব করেছেন, ফলে একসময় ও পরিণামে তাদের সেই দুষ্কর্ম পরিবার, সমাজ, দেশ ও জাতিকে দূষিত করে ফেলছে। ঈশ্বরের বিচারকে তারা আহ্বান জানিয়ে আনছে। ঈশ্বর বলেন, মনোপরিবর্তন করো, পাপ প্রযুক্ত অনুতপ্ত হও, ক্ষমা গ্রহণ করো, খ্রিস্টের রক্তে ধৌত হও, তাঁর দত্ত পরিত্রাণকে গ্রহণ করো, তাঁরই অনুগামী হও। কিন্তু মানুষ তা শুনছে না। সমস্ত জেনেও খ্রিস্টের সেই প্রেমকে তারা পদদলিত করছে। আমরা 15 পদে দেখি, এই অংশে আমরা দেখতে পাই লেখা আছে শেষ পত্রিতে শেষ অংশে, সংকটের সময় তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে। আপনি এ সংবাদ শুনেছেন কি মনে হয়? বিষাদগ্রস্ত এক অধ্যায় নয় কি? বিচার সম্বন্ধীয় এক দুঃখপূর্ণ পাঠ কি নয়? হ্যাঁ, বিষাদ ও দুঃখে ভরা হলেও এ হল বিচার বিষয়ক একটি অধ্যায়। কি ভয়ঙ্করী ঈশ্বরের ইচ্ছা হওয়া সম্ভব! কিন্তু যতই ভয়ঙ্করী হোক না কেন, মনে রাখবেন ঈশ্বর হলেন করুণা সমষ্টির পিতা। তাই তিনি আমাদের জন্য রেখেছেন এক প্রত্যাশা। সময় আসবে যখন ইসরায়েল পুনরায় ঈশ্বরের প্রতি ফিরবে, তার অন্বেষণ করবে, কিন্তু যতক্ষণ না তারা ঈশ্বরের প্রতি ফেরে ততক্ষণ তিনি তাদেরকে উদ্ধার করবেন না। ঈশ্বরের নীতির মধ্যে আছে দোষ স্বীকার, তারা আপন আপন দোষকে স্বীকার করবে সর্বশক্তিমান ঈশ্বরের সামনে। সংকটকাল উপস্থিত হলে তবেই তারা তাঁর শ্রীমুখের অন্বেষণ করবে, আর ঈশ্বরের নীতি অনুযায়ী তাঁর শ্রীমুখের অন্বেষণকারীকে কখনো তিনি ব্যর্থ করবেন না। আজকের এই নূতন নিয়মের ইসরায়েলের মধ্যে অথবা আমাদের মধ্যে, আপনার আমার মধ্যে রয়েছে সেই প্রত্যাশা। আমরা খ্রিস্টেতে তাঁর পূর্ণতায় পূর্ণ হলে তাতে রূপান্তরিত হয়ে যাব তাঁর গুপ্ত আগমনে। এই তো আমাদের প্রত্যাশা। তিনি আসছেন তাঁর ভার্যাকে, অর্থাৎ আমাদেরকে, সেই মণ্ডলীকে, খ্রিস্টমণ্ডলীকে অভীষ্ট পোতাশ্রয় নিয়ে যেতে। আমাদের যাত্রা শুভ হোক। জগতের এই মরুভূমি যাত্রায় আমরা নিজেদেরকে কলঙ্কিত না করে এক বিজয়ী জীবনযাপন করে চলে আসুন। ইসরায়েল জাতির সেই প্রত্যাশার বিষয় এবার আমরা লক্ষ্য করি, এবং সে বিষয়ে আমরা পরবর্তী অধ্যায় দেখব, এবং আমরা তার মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা করার সুযোগ পাব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ প্রভুর দাস আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে প্রভুর বাক্য শুনছিলেন। যদি আজকের প্রচারিত অনুষ্ঠান সম্বন্ধে আপনার মনে কোনো সংশয় থাকে অথবা কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে শীঘ্রই ফোনে অথবা ইমেলে অথবা পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আর দেরি না করে আমাদের ফোন নম্বরটি লিখে নিন। আমাদের ফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। আপনি যদি ইমেলে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে ইমেলের ঠিকানাটা লিখে নিন bengalittv@radio882.com। আর শেষে বলি আপনাদের চিরপরিচিত ঠিকানা, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। শোনারা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো জীবনবাণীর অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।